আধ্যাত্মিক জগতেও তার অনেক সুন্দরভাবে তিনি প্রচার করছেন,
আর জনজগতেও ওনার যে পড়াশোনার যে পিরিয়ড সেটা অত্যন্ত ভালো। উনি বিএসসি অনার্স কমপ্লিট করে এমএসসি ম্যাথমেটিক্স নিয়ে তিনি পাশ করেন, তারপরে এমবিএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কমপ্লিট করে বর্তমানে তিনি পিএইচডি করছেন সংস্কৃত নিয়ে বেনারসে। এর মাঝে তিনি 1994 সালে লেফটেন্যান্ট ছিলেন এবং 1999 সালে সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন। তো বর্তমানে তিনি ভক্তিবেদান্ত হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর। তো উনি অত্যন্ত সুন্দর হরিকথা বলেন, আমরা আশা করছি আপনারা পার্থপ্রতিম প্রমুখে হরিকথা শ্রবণ করে আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা সকলে দয়া করে ধৈর্য সহকারে বসে শ্রবণ করবেন, কেউ কথা বলবেন না, যারা দাঁড়িয়ে আছেন যথেষ্ট পরিমাণ বসার জায়গা রয়েছে। আমি আবার অনুরোধ করব আপনারা দয়া করে সকলে বসবেন, বসে শ্রবণ করবেন। হরি বল,
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশরি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদ্গুরু শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। সমস্ত মালদাবাসী ভক্তবৃন্দকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই সন্ধ্যাকালীন কার্যক্রমে ভগবান দামোদর জীবনচরিত্র লীলা কাহিনী বর্ণন করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ বাংলায় না থাকার জন্য বাংলা ভাষাও আমার খারাপ হয়ে গেছে। বাঙালি কিন্তু সাতটা ভাষায় কথা বলতে বলতে এখন বাংলায় গুলিয়ে ফেলবে। তো যদি কোনো ভুল হয় আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দীপাবলি যেদিন সাধারণত আপনারা সবাই ভগবানের উদ্দেশ্যে দীপ দান করে থাকেন এবং এই মাসে আমরা ভগবানের জন্য দীপ দান করি, কেন দীপ দান করা হয়, দীপ দান করলে কি হয়, কিভাবে সেটি করতে হয়, এর পেছনের যে উদ্দেশ্য এবং শাস্ত্র বর্ণিত যে কাহিনী সেটিকে আজকে কিছু সময়ের মধ্যে আপনাদের সম্মুখে বর্ণন করার চেষ্টা করব। হিন্দিতে একটা কথা আছে, হরি অনন্ত হরি কথা অনন্ত। ভগবান যেরকম অনন্ত ঠিক তদ্রূপ ভাবে ভগবানের কথাও অনন্ত। সেই অনন্ত ভগবানের অনন্ত কথাকে এক ঘন্টার মধ্যে শেষ করা সম্ভব নয়। তো তার মধ্যে যতটুকু সম্ভব আমি ততটুকুই বলার চেষ্টা করব। কেন দীপদান করা হয়? সাধারণত আপনারা দীপাবলির দিন দীপদান করে থাকেন বাড়িতে। তো দীপাবলি বলতে বাংলায় মানুষেরা কালী পুজোকে বোঝায়, কিন্তু দীপাবলিতে দীপদান করার যে প্রথাটা চালু হয়েছিল যেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন। দীপাবলির দিন অমাবস্যা, আর অমাবস্যায় কি হয়, অন্ধকার। এই ভগবান রামচন্দ্র রাবণকে পরাজিত করে যখন অযোধ্যায় ফিরে আসেন, তো ভগবান রামচন্দ্রকে স্বাগত জানার জন্য সমস্ত অযোধ্যাবাসী তাদের গৃহকে প্রদীপ দ্বারা সজ্জিত করেছিলেন। এখন বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায়, সেই সময় কোনো লাইট পাওয়া যেত না, তো প্রদীপ দিয়ে সজ্জিত করেছিল। এমন অবস্থা সেখানে হয়েছিল যেন সূর্যের মতো আলো প্রকাশ ছড়িয়ে গিয়েছিল, এই জন্য দীপদান করা হয়। আর দীপদানের প্রথা সেই সময় থেকে চালু হয়েছে, এর আগে দীপদান করা হতো না। তাই দীপাবলি শুরু হয় যেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন, দীপাবলির দিন অমাবস্যা হয়েছিল। তো সেই অমাবস্যায় ভগবান রামচন্দ্রকে সবাই ঠিকভাবে দেখতে পাবে না বলে তারা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে দেখতে চেয়েছিলেন। এই ভাবনায় অযোধ্যাবাসীরা ভগবানের উদ্দেশ্যে দীপদান করেছিলেন। তো দীপদানের আর একটা বিশেষ বৈশিষ্ট্য, এই কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে দীপদান করা হয়। দামোদর ভগবান শ্রীকৃষ্ণের বাল স্বরূপ, যে রূপ তার উদ্দেশ্যে দীপদান করা হয়। তো শাস্ত্রে বলা হয়েছে দামোদর শব্দের অর্থ কি, দামনা উদরে যস্যসা, যার উদরে ভগবান পরম ব্রহ্ম পরম পুরুষোত্তম ভগবানের যেই স্বরূপে, যার কোমরে দড়ি বাঁধা আছে সেই স্বরূপের নাম হচ্ছে দামোদর। দামনা উদরে যস্যসা দামোদর, তো ভগবানের সেই স্বরূপকে দামোদর বলা হয় যার কোমরে দড়ি বাঁধা আছে। তো এই দামোদর ভগবানের উদ্দেশ্যে এই মাসে প্রদীপ দেখানো হয়। তো প্রদীপ দেখানোর একটা মাহাত্ম্য স্কন্দ পুরাণে এভাবে বর্ণন করা হয়েছে যে কোন একটা ইঁদুর ঘি খাওয়ার জন্য কোন একজন ভক্ত ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে রেখে দিয়েছিলেন। তো প্রদীপটা নিভে গিয়েছিল প্রায়, সেখানে বোঝা যাচ্ছিল না এটা জ্বলছে এখনো। তো ইঁদুরটা কি করেছে, ঘি খাওয়ার জন্য সেই প্রদীপের ওখানে গেছে, আর যেই মুখ দিয়ে প্রদীপটা নাড়িয়েছে আর অমনি দীপ জ্বলে উঠেছে, আর দীপ জ্বলে উঠে ইঁদুরটা সেখানেই পুড়ে মারা গেছে। আর সঙ্গে সঙ্গে সে এক চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠ লোকে চলে গেছেন। তো এ থেকে আমরা এটা বুঝতে পারছি যে অনিচ্ছাকৃত ভাবে একটা ইঁদুরও ভগবানের উদ্দেশ্যে যদি দীপ জ্বালায় সেও বৈকুণ্ঠ লোকে চলে যাবেন, আর আমরা যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভগবানের প্রীতির জন্য দীপদান করি তাহলে তার ফলটা কি হবে, শাস্ত্রেও তার বর্ণনা করা নেই, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবেন। তো এই জন্য সমস্ত ভক্তদের কর্তব্য প্রতিদিন এই মাসে, এই মাসটাকে দামোদর মাস বলা হয়। আর যেদিন দীপাবলি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন মা যশোদার দ্বারা রজ্জুবদ্ধ দড়িতে বদ্ধ হয়েছিলেন, এই জন্য এই ভগবানের নাম হয় দামোদর। আর সেই দামোদরকে কেন্দ্র করে যেই মাসে দামোদর লীলা সংঘটিত হয়েছিল সেই মাসটাকে সংস্কৃত ভাষায় দামোদর মাস বলা হয়, বাংলায় আমরা এটাকে কার্তিক মাস বলেও থাকি। তো এই জন্য এক মাস ভগবানের উদ্দেশ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করি। দামোদর ভগবান শ্রীকৃষ্ণের বাল স্বরূপ দামোদর। তো ওখানে দামোদর অষ্টকম লেখা আছে, দামোদর অষ্টকম শিল সত্যবত মুনি রচনা করেছেন। তো উনি প্রথমে লিখছেন নমামি সরংশ সচ্চিদানন্দ রূপম, তো উনি প্রথমেই বর্ণনা করেছেন নমামি ঈশ্বরম, আমি ভগবান ঈশ্বরকে, আমি ভগবানকে প্রণাম করছি, নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম, যে আমি ভগবানকে প্রণাম করছি, ভগবানটা কিরকম, সচ্চিদ আনন্দ রূপম, যে ভগবান নিরাকার নির্বিশেষ নন, ভগবানের একটা রূপ আছে, সেই রূপটা কিরকম, সচ্চিদ আনন্দময়। নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলে গোকুলে ভ্রাজমানম, সে ভগবান গোকুলে বৃন্দাবনে বিরাজ করে বেড়ান, ঘুরে ফিরে বেড়ান, ছোট বালক ঘুরে ফিরে বেড়ান, তার কানে কুণ্ডল বা কানে দুল আছে, কিরকম মকরাকৃতি দুল, কখনো কর্ণয় কর্ণিকারম, বনফুলের মালা দিয়ে ভগবান তার কানে দুল পরেন। এভাবে কর্ণে কুণ্ডল যুক্ত ভগবান শিশু বালক রূপে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছেন, সেই ভগবানের আরাধনা করি নমামি ঈশ্বরম। তো বেশিরভাগ লোকের ঈশ্বর বলতে ভগবান সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা আছে, বেশিরভাগ লোকেরাই মনে করে সবাই ভগবান, দুর্গা কালী সরস্বতী সবাই ভগবান। আমার মনে হয় আপনারা সবাই লেখাপড়া করেছেন, বাংলা ব্যাকরণ আপনারা সবাই পড়েছেন। বাংলা ব্যাকরণে লিঙ্গান্তর বলে একটা অধ্যায় আছে, স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, নপুংসক লিঙ্গ, উভয় লিঙ্গ, তাই তো? চারখানা লিঙ্গ আছে। তো ভাগ্যবান কোন লিঙ্গ, স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? শুনতে পাচ্ছি না। ভাগ্যবান কোন লিঙ্গ, ভাগ্যবতী স্ত্রীলিঙ্গ, জ্ঞানবান স্ত্রীলিঙ্গে কি হবে, বুদ্ধিমান ভগবান, ব্যাকরণের নিয়ম অনুসারে যদি স্ত্রীলিঙ্গে মতি থাকে পুংলিঙ্গে সেটা মান হয়ে যাবে, স্ত্রীলিঙ্গে যদি বান থাকে, না পুংলিঙ্গে যদি বান থাকে স্ত্রীলিঙ্গে সেটা পতি হয়ে যাবে, যদি পুংলিঙ্গে মান থাকে স্ত্রীলিঙ্গে সেটা মতি হয়ে যাবে, তাই তো? যদি আমি ব্যাকরণে ভুল না করে থাকি কি, তাহলে ভগবান যদি হয় স্ত্রীলিঙ্গে কি হবে,
ভগবতী,
ভগবান হলে কি হবে স্ত্রীলিঙ্গে, বান থাকলে বতি হয়ে যাবে, তাই তো? ভগবান কি হবে, ভগবতী হয়ে যাবে। তাহলে যাদের সাধারণ ব্যাকরণের জ্ঞানটুকু আছে তারাও এই কথাটি বলবে না যে দুর্গা কালী সরস্বতী এনারা ভগবান। ভগবতী স্ত্রী, এই দুর্গা কালী সরস্বতী স্ত্রী না পুরুষ, স্ত্রী, তাহলে ইনি ভগবান হলেন, কি হলেন, ভগবতী। ওনাদের প্রণাম মন্ত্রে পর্যন্ত লেখা আছে ভগবতী নারায়ণী নমস্তুতে, কোথাও ভগবান লেখা নেই, কিন্তু আমরা জোর করে তাকে ভগবান বানিয়ে দিয়েছি। কোন মেয়েকে যে ছেলে বানানো হয় তাকে কি বলা হয়, কি বলা হয়, হিজড়া। তো আজকাল লোকেরা আমরা ভগবানকে হিজড়া বানিয়ে, দেব দেবীদেরকে হিজড়া বানিয়ে ছেড়ে দিয়েছে। এবার ভেবে দেখুন আমরা কতদূর ভক্ত, এইসব ভক্তের পাল্লায় পরে ভগবানের অবস্থা খারাপ। এখন তো এখানে সত্যবুদ্ধ মুনি সেই কথাটি বলছেন, নমামি ঈশ্বরম, আমরা ভগবান, আমি ঈশ্বরকে বন্দনা করছি। কিরকম সেই ঈশ্বর, না সচ্চিদ আনন্দ রূপম, তিনি সচ্চিদ আনন্দময়, আর তিনি কোথায় থাকেন, গোকুলে ভ্রাজমানম, তিনি বৃন্দাবনে গোকুলে ভ্রাজমানম ঘুরে ফিরে বেড়ান। তো যেই দিন এই দাম বন্ধন লীলা হয়েছিল সেই দিন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 3 বছর 2 মাস 7 দিন, 3 বছর 2 মাস 7 দিন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভগবানের কথা আমাদের শোনার কি দরকার, তাই না? এই বসে থেকে এদের, মানে এদের সাধুদের কোনো কাজকর্ম নেই তো, সারাদিন ধরে হরে কৃষ্ণ করছে কি দরকার। এই পৃথিবীতে আমরা সবাই সুখী হতে চাই, কারা কারা সুখী হতে চান, কারা কারা সুখী হতে চান, সবাই সুখী হতে চান, সুখ পেয়েছেন, কে কে সুখ পেয়েছেন জীবনে হাত তুলুন, সে কি কথা, 4-5 লোক কেউ জীবনে সুখ পাননি, যা। তো সবাই আমরা সুখ পেতে চাই, আনন্দ পেতে চাই, কিন্তু আমরা জানি না সেই আনন্দটিকে কোথায় পাওয়া যাবে। তো এই জন্য গোপীরা বলেছেন যে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম, যে ভগবানের কথা শুনলেই মঙ্গল হয়, শ্রবণ মঙ্গলম। আর আমরা এই জীবনে সবসময় ভয়ে ভীত হয়ে আছি, কিসের ভয়, মৃত্যু ভয়। প্রত্যেককে একদিন মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, যদি আমরা মৃত্যু থেকে নিষ্কৃতি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ইচ্ছতা অভয়ম, যদি আমরা অভয়কে প্রাপ্ত করতে চাই, মৃত্যু থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কি হতে, তস্মাদ ভারত সর্বাত্মা, সেই হে পরীক্ষিত মহারাজ, সর্বাত্মা সমস্ত জীবের আত্মা অন্তর্যামী যে ভগবান, যে সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণ, তার কথা শ্রোতব্য শুনতে হবে, কীর্তিতব্যশ্চ কীর্তন করতে হবে, আর স্মর্তব্যশ্চ ইচ্ছতা ভয়ম। সবাই আমরা এই পৃথিবীতে সুখী হতে চাই, আর যেন তেন প্রকারে আমরা সুখ পেতে চায়। কোন একজন ব্যক্তির অনেক টাকা হয়েছে, প্রায় 50 কোটি টাকা যেদিন গুনছেন, সে সময় হঠাৎ করে দেখছেন যে একটা লোক এসে তার সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। বলছে, ভাই তুমি কে? বলছে, আমি যমদূত। এখানে আমার বিনা পারমিশনে কি করে এসে গেল? বলে, আমি কারোর পারমিশন নিয়ে আসি না, এখানে আসি নিমন্ত্রণ দিয়ে চলে যাই। বলে, এটা তো ঠিক হলো না ব্যাপারটা, আমি এত কষ্ট করে এত টাকা পয়সা রোজগার করলাম, 50 কোটি টাকা আমার কাছে আছে, তাহলে আমি একটু একটু ভোগসুখ করি, তারপরে তো মরবো। বলে, না আমরা সময় টময় দেই না, আসি এখনই যেতে হবে। তো উনি বলছে, দেখো তুমি এক কাজ করো, তুমি 25 কোটি টাকা নিয়ে যাও, এক মাস সময় দাও। তো বলছে, আমরা আমাদের এরকম ঘুষ চলে না আমাদের কাছে, আমাদের এখানে ঘুষ চলে না। দেখুন মানুষের স্বভাবটা কি, যমদূত এসে গেছে ওই সময় ঘুষ দিচ্ছে, টাকা দিচ্ছে, 25 কোটি টাকা নিয়ে যাও আর 25 কোটি টাকা আমার কাছে থাক। তারপরে শেষে বলছেন, তুমি এক কাজ করো, তুমি সব টাকাই নিয়ে যাও, আমাকে এক মাস সময় দাও। বলে, কোনো সময় নেই। তো বলছে, এক কাজ করো, একটা দিন তো দাও, কোনো সময় দেওয়া যাবে না। বলে, এক মুহূর্ত? বলে, ঠিক আছে, এক মুহূর্তের মধ্যে যা কিছু করার করে নাও। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে লিখছে, যার যত কিছু টাকা পয়সা আছে সঙ্গে সঙ্গে ভোগসুখ করা শুরু করুন, কারণ কোন দিন মৃত্যু আসে সব কিছু নিয়ে চলে যাবে কেউ জানে না। আর এই টাকা পয়সা আমরা কিভাবে রোজগার করি, যেন তেন প্রকারে নয়, সুখী হওয়ার জন্য। তো কোন একজন যুবতী মেয়ে একজন 70 বছরের বৃদ্ধকে বিয়ে করেছেন। তো বন্ধু বান্ধবীরা জিজ্ঞেস করছে, আরে তুই এই বুড়োটাকে কি করে কেন বিয়ে করেছিস? তো বলছে, দুটো কারণ, একটা তো বুড়োর ইনকাম, দুটো 2 নম্বর বুড়োর ইনকাম। এক তো বুড়োর ইনকাম, 2 নম্বর বুড়োর ইনকাম, কয়েকদিন পরে সব টাকা আমার। তো মানুষ যে কোনো প্রকারে অর্থ রোজগার করে, কেন? সুখ পেতে চায়, কিন্তু তারা জানে না আসলে সুখ কোথায় গেলে পাওয়া যাবে। তো কেউ যদি সত্যিকারে সুখ পেতে চায়, তাকে কি করতে হবে? তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ইচ্ছতা ভয়ম, তাকে ভগবানের কথা শুনতে হবে। আর এই কথা শুনলে কি হয়? তব কথা মৃতম, ভগবানের যে কথাটা এটা অমৃতের মতো, অমৃত যেটা পান করলে মানুষ অমর হয়ে যায় সেটাকে বলা হয় অমৃত, মৃত অমৃত। তো ভগবানের কথা কথা অমৃত, তব কথা মৃত, তব কথা মৃতম তপ্ত জীবনম, যে তপ্ত মরুভূমির বালুচিকাতে যেরকম মানে রৌদ্রের তাপ পড়লে যেরকম অনুভব হয়, সেরকম আমাদের জীবনে ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আমরা জ্বলছি। আর সেই সময় যদি কেউ আমাদেরকে একটু জল দেয়, সেই জলটা কিরকম মনে হবে? অমৃতের মতো মনে হবে, যেন প্রাণ ফিরিয়ে দিল। ঠিক সেরকম ভগবানের কথা, তব কথা মৃতম তপ্ত জীবনম, আমাদের এই জীবনে কথা অমৃতের মতো বর্ষা করছে। কবি ফিরিয়ে দিতাম, এটা শুধু আমরা বলছি না, কবি ভি ব্রহ্মা বিষ্ণু মহেশ সমস্ত দেবতারা নারদ মুনি সমস্ত ঋষিরা এই কথা বলছে। কবি ভীর ইরিতম, ইরিতম মানে বর্ণিতম, তাদের দ্বারা বর্ণনা করা হয়েছে। কবি ভীর ইরিতম কলমশা পাহম, হৃদয়ের যত কলমশ আছে, যত পাপ আছে, যত ক্লেশ আছে, যত দুঃখ আছে, সমস্ত কিছুকে হরণ করে নিয়ে যায়। তব কথা মৃতম তপ্ত জীবনম কবি ভীর ইরিতম কলমশা পাহম শ্রবণ মঙ্গলম, শুনতে অত্যন্ত ভালো লাগে, চিত্ত সদা তার প্রতি আকৃষ্ট হয়। এই জন্য ভগবানের নাম হলো কৃষ্ণ, যিনি সমস্ত কিছুকে আকর্ষণ করেন, যেমন চম্বুক লোহাকে আকর্ষণ করেন, ঠিক সেরকম ভগবান স্বাভাবিকভাবে আমাদের চিত্তকে আকর্ষণ করেন। আমরা সবাই কোনো না কোনো কিছুর প্রতি আসক্ত, যদি আমরা গডের প্রতি আসক্ত না হয় তাহলে গডটাকে উল্টো করে দিলে ডগের প্রতি আসক্ত আমরা, কারণ না কারোর প্রতি আমরা আসক্ত। যদি সত্যিকারে আমরা ভগবানকে পেতে চাই, ভক্তি করতে চাই, তাহলে আমাদের ভগবানের কথাকে শুনতে হবে। আর সেই কথায় শ্রীমদ ভাগবতমে শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণন করছেন। তো এই লীলাটি সংগঠিত হয়েছিল কার্তিক মাসের অমাবস্যার দিন, ভগবান দাম বন্ধন লীলা করেছিলেন। এই অদ্ভুত লীলা শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এভাবে বর্ণন করছেন, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। একদিন মা যশোদা একদা গৃহদাসীষু গৃহে দাসীদেরকে, একদিন মা যশোদা গৃহের দাসীদেরকে অন্য কাজে নিযুক্ত করে নিজে দধি মন্থন করছিলেন। তো এই একদা, এই একদা শব্দের পেছনে আচার্যরা, বৈষ্ণব আচার্যগণ এর প্রতি অনেক টীকা লিখেছেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, শ্রীধর স্বামী, হরিশৌরী, এনারা ভাগবতের উপরে টীকা লিখেছেন। তো বলছেন এই একদা এই দিনটি হলো গোবর্ধন পূজা, মানে কালী পূজার পরের দিন, বাঙালিদের বোঝার সুবিধার্থে, মানে দীপাবলির পরের দিন গোবর্ধন পূজা হয়। তো সেই সময় ব্রজবাসীরা দেবরাজ ইন্দ্রের পূজা করতেন, কেননা ইন্দ্রদেব বর্ষা দিতেন, আর বর্ষা হলে সমস্ত ব্রজে ঘাস হবে, আর সেই ঘাসকে গরুরা জীবন ধারণ করে, আর এই ব্রজবাসীদের জীবিকা নির্বাহ হতো গাভীর দ্বারা। সেই গাভীর দুধ দিয়ে এরা দধি, মাখন, দুধ ইত্যাদি তৈরি করতেন এবং সেগুলোকে তারা বিক্রি করতেন। এভাবে ব্রজবাসীরা তাদের জীবিকা নির্বাহ করতেন। তো এই জীবিকার যে মূল স্রোত, তারা মনে করতেন এটা হলো ইন্দ্রদেব, এই জন্য তারা ইন্দ্রের পূজা করতেন। তো মা যশোদা গৃহের দাসীদেরকে, মা যশোদার ঘরে মাত্র 900,000 গাই ছিল, মাত্র 900,000 গরু ছিল, আর এই সমস্ত থেকে দেখাশোনার মধ্যে কত দাস দাসীর প্রয়োজন হতো। তো বলছেন একদা গৃহ দাস শিশু সমস্ত দাসীদেরকে কর্মান্তরে নিযুক্ত আসু অন্য কাজে লাগিয়ে দেয়। এই অন্য কাজটি হলো গোবর্ধন পূজার বা ইন্দ্র পূজার মানে প্রস্তুতির জন্য নানা ধরনের পূজার উপকরণ, ভোগ সামগ্রী তৈরি করার জন্য এদেরকে নিযুক্ত করে দিয়েছিলেন। আর নির্মমন্ত স্বয়ং দধি, আজ তিনি নিজে দধি মন্থন করার জন্য উদ্যত হলেন। কেন মা যশোদা দধি মন্থন করার জন্য উদ্যত হলেন? কেননা কৃষ্ণের নামে অনেক অভিযোগ, যে কৃষ্ণ অন্যের ঘরে মাখন চুরি করে খায়। তো কৃষ্ণকে একজন জিজ্ঞেস করছে, তুমি অন্যের ঘরে মাখন চুরি করে খাও কেন? তো বলছে, আমি অলস হয়ে কোনো কিছু করতে চাই না, আমি কাজ করে খাই, চুরি করাও তো একটা কাজ, ছোট বালক, ছোট ছেলে, বলছে আমি বিনা পরিশ্রমে কোনো কিছু খাই না, চুরি করে খাচ্ছি, বসে বসে তো খাচ্ছি না, অনেক পরিশ্রম, অনেক পরিকল্পনা করতে হয়, চুরি করতে হবে, ধরা পড়ার ভয় আছে, অনেক কিছু আছে। তো তবুও কৃষ্ণ চুরি করছেন। তো মা যশোদার কাছে অন্য ব্রজের গোপিকারা অনেক অভিযোগ নিয়ে আসতেন, কিন্তু মা যশোদা এই সমস্ত কিছুতে একদম ভ্রুক্ষেপ করতেন না, বলে কৃষ্ণ তোমাদের ঘরে কেন দুধ মাখন চুরি করতে যাবে, আমার ঘরে 900,000 গরু আছে, এত দাস দাসী আছে, আমার ঘরে কি মাখনের অভাব আছে তোমাদের ঘরে যাবে? মা যশোদা কোনোদিন বিশ্বাস করতেন না। তো মা যশোদা বিশ্বাস করতেন না। তো একদিন কি হয়েছে, একজন গোপী কৃষ্ণকে মাখন চুরি করার সময় ধরে ফেলেছেন। তো ধরে ফেলে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন মা যশোদার কাছে। তো অত্যন্ত উনি ক্রুদ্ধ হয়ে গেছেন, রেগে গেছেন, কৃষ্ণকে বলছে আজকে তোকে দেখাবো। তো কৃষ্ণের হাত ধরে নিয়ে যাচ্ছেন, কৃষ্ণ ছোট্ট বালক, সবেমাত্র 3 বছর বয়স, বলছে আমার এই হাতটা না খুব লাগছে, তুমি এক কাজ করো, আমার অন্য আর একটা হাত ধরো। উনি তো খুব রেগে রেগে আগে আগে চলছেন, তো ধ্যান দেননি কি হলো। তো কৃষ্ণ কি করেছেন, ওই গোপীর ওনার ছেলের হাত ধরিয়ে দিয়ে চম্পট, সেখানে আর নেই, বাবু গিয়ে ঘরে শুয়ে পড়েছেন। এখন সেই গোপী রেগে মেগে এসে মা যশোদাকে বলছে, দেখো তোমার ছেলে, তুমি প্রতিদিন বলো এ চুরি করেনি, আজকে আমি হাতে নাতে ধরে এনেছি। মা যশোদা বলছে, তুমি শান্ত হয়ে বসো, তুমি তো অত্যন্ত ক্রোধিত হয়ে আছো, একটু তুমি শরবত টরবত খাও। দেখো তুমি কাকে ধরে এনেছো, তো দেখছে নিজের ছেলে। তো জিজ্ঞেস করছে তুই কি করে এলে এখানে? তো কৃষ্ণ দিয়ে মাঝে হাতে তাকে বিদায় দিয়েছেন, সে চলে গেছে। এবার কৃষ্ণ উঠে তার কাছে গিয়ে বলছে, এবার ছেলের হাত ধরিয়ে দিয়েছি, এর আগের দিন যদি আমাকে ধরো তোমার স্বামীর হাত ধরিয়ে দেবো। তো এরকম ভাবে কৃষ্ণ নানা ভাবে বৃন্দাবনে গোপিকাদেরকে আনন্দ প্রদান করতেন। কিন্তু মা যশোদার মনে একটু শঙ্কা হলো, এরা এতবার বলছে, মনে হয় কিছু একটা ব্যাপার আছে, আমার ঘরের মাখন খেয়ে হয়তো কৃষ্ণের ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ এই দাস দাসীরা, দাসীরা তো মাখন বানাচ্ছে, দাসীদের মনে মায়ের স্নেহ আর ভাবনা কোথায়? একটা মায়ের যে ভাবনা সেটা একটা দাসীর চাকরানির হতে পারে না। তো এই জন্য মা যশোদা যদ্যপি রানী রাজ রাজেশ্বরী, তথাপি তিনি আজ নিজে ছেলের জন্য মাখন তৈরি করার জন্য উদ্যত হলেন। এই জন্য বলেছেন, কর্মান্তরে নিযুক্ত আসু নির্মমন্থ স্বয়ং দধি, আজ তিনি নিজে মাখন তৈরি করছেন। এই যশোদা শব্দের অর্থ আচার্যরা এরকম ভাবে বর্ণনা করেছেন, যশং দদাতি সা যশোদা, যিনি ভগবানকে যশ প্রদান করেন তাকে বলা হয় যশোদা। ভগবান যিনি অনন্ত ঐশ্বর্যের মালিক, সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যের মালিক, সেই ভগবানকে যিনি যশ প্রদান করেন তার নাম হলো যশোদা। যশং দদাতি সা যশোদা, যিনি ভগবানকে পর্যন্ত যশ প্রদান করতে পারেন। একজন ভক্তের এত বড় ক্ষমতা যে ভগবানকে যশ দান করছেন। কি যশ? না, ভগবানের নাম হচ্ছে অজিত। ভগবানকে কেউ জয় করতে পারে না, ভগবানকে কেউ বানতে পারে না। কিন্তু আজ মা যশোদা তার প্রেম তার ভক্তির বশে ভগবানকে বেঁধে ফেলেছেন। তো বেঁধে ফেলে ভগবান অজিত থেকে ভগবান জিত হয়ে গেছেন। তো এই যে যশ, এই যশটা ভগবানের যে নাম দামোদর, এটি যিনি প্রদান করেছিলেন তিনি হচ্ছেন যশোদা। এই জন্য যশোদার নাম যশোদা হয়েছে, কেন তিনি ভগবানকে যশ প্রদান করেছিলেন। আবার আচার্যরা এটিকে একটু ঘুরিয়ে বলছেন, যাকে ভগবান যশ প্রদান করেন তিনি যশোদা। কৃষ্ণ যশময় যশং দদাতি সা যশোদা, ভগবান শ্রীকৃষ্ণ যাকে যশ প্রদান করেন তিনি হলেন যশোদা। তো কি যশ প্রদান করেছেন? যাকে কেউ চিন্তা শক্তির দ্বারা যাকে ধারণ করতে পারেন না, সেই ভগবান যার দ্বারা বদ্ধ হয়েছেন। কত বড় সম্মান যে ভগবান একজন মহিলার দ্বারা তার প্রেমে, তার বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়েছেন, কত বড় সৌভাগ্য। এই যে যশ ভগবান মা যশোদাকে প্রদান করেছিলেন, এই জন্য ওনার নাম হলো যশোদা। যশং দদাতি সা যশোদা, কৃষ্ণ যশময় দশম দদাতি সা যশোদা। নন্দ গৃহিণী যশোদা, নন্দ গৃহিণী, ইনি নন্দ মহারাজের গৃহিণী, গৃহের রানী, গৃহকর্তী, প্যান্ট শার্ট পরে সরকারি অফিসে চাকরি করা মহিলা নন, গৃহিণী, গৃহের কার্য যিনি দেখাশোনা করেন। অনেক সময় মেয়েদের এটা ভাবনা হয় যে ঘরে কাজ করলে বলে আমরা ছোট হয়ে গেলাম, কিন্তু আমরা দেখতে পাই ভগবানের সর্বশ্রেষ্ঠ যারা ভক্ত ছিলেন তারা সবাই ছিলেন ব্রজগোপিকারা। তো এই জন্য মেয়েদের নিজেদের কখনো ছোট ভাবা উচিত নয়। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ স্থানে শ্রেষ্ঠ। তো একজন পরিবারে একজন স্ত্রীর যতটা ভূমিকা আছে, একজন পুরুষেরও তদ্রূপ ভূমিকা আছে। পুরুষকে যদি রান্না করতে দেওয়া যায়, তো প্রথম প্রথম যখন আমি রান্না করা শিখি তখন আমার রান্না তিনজন লোক পছন্দ করতেন, ঠাকুর কুকুর আর আমি। ঠাকুরকে কিছুই দিই কোনো কিছু বলবে না, কুকুরও কোনো কিছু বলে না, আমি রান্না করেছি আমাকে তো খেতেই হবে। পরে গিয়ে দেখলাম আমার নামটা লিস্ট থেকে বাদ হয়ে গেছে, ঠাকুর আর কুকুর বেঁচে আছে। তো এরকম ছেলেরা রান্না করতে শুরু করলে এই অবস্থা দাঁড়াবে। এই জন্য প্রত্যেকটা লোকের একটা নিজস্ব ভূমিকা আছে। ভগবান একটা দিক দিয়ে দিয়েছেন মায়েদেরকে। যশোদা ভগবানের মাতা, কত বড় সৌভাগ্য। ইনি কি করছেন? অন্য কাজে দাস দাসীদেরকে নিযুক্ত করে নিজে স্বয়ং দধি মন্থন করছেন। কিভাবে দধি মন্থন করছেন? ইয়ানি ইয়ানি হগিতানি তদবাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্নি আগায়ত। যখন তিনি দধি মন্থন করছেন তখন ইয়ানি ইয়ানি হগিতানি, ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম থেকে আজ 3 বছর 2 মাস কয়দিন, 7 দিন পর্যন্ত যে সমস্ত লীলা করেছেন, প্রথম লীলা ভগবান কি করেছেন? পুতনাবধ করেছেন। তো ভগবান প্রথম লীলা করেছেন পুতনাবধ। ভগবান দ্বিতীয় লীলা করেছেন কি? পুতনার পরে ভগবান কাকে বধ করেছেন? তৃণাবর্তাসুরকে, শকটাসুরকে। ভগবান মাখন চুরি করেছেন, কত কিছু। ভগবান শ্রীকৃষ্ণ একটা ছোট বালক, তার যে লীলা মাখন চুরি, একদিন কি করেছেন, ঘরে তাদের ঘরে স্ফটিকের স্তম্ভ ছিল, আর স্তম্ভের মধ্যে নিজের ছবিকে দেখতে পাচ্ছেন। তো ওনার কি মনে হয়েছে, মনে হচ্ছে আমি যে চুরি করে খাচ্ছি এটা কেউ দেখে ফেলেছে। তো হাতে কিছু মাখন নিয়ে সেই স্ফটিক স্তম্ভের সামনে গিয়ে বলছে, তুমি মাকে কোনো কিছু বলো না, তুমি একটু মাখন খেয়ে নাও। নিজের ছবিকেই মাখন খাওয়াচ্ছেন। আর পেছন থেকে বলরাম যশোদা মাকে ডেকে বলছে, দেখো কৃষ্ণ কি করছে। তো কৃষ্ণ এরকম ছোট্ট বালক, এত ভোলা যে নিজের ছবিকে মনে করছে আমার মতো অন্য কেউ একজন আছে যে আমার মাখন খাওয়া দেখে ফেলেছে। এরকম ভগবানের অদ্ভুত লীলা, এই যে বাছুরের লেজ ধরে ছুটে বেড়াচ্ছে, মানে নানা ধরনের ছোট বালক যা কিছু করে সেরকম ভাবে তিনি অদ্ভুত লীলা করে বেড়াচ্ছেন। তো এই সমস্ত লীলা আদি ভগবান আজ 3 বছর 2 মাস 7 দিন পর্যন্ত যা কিছু লীলা করেছেন সেই সমস্ত লীলা আদি মা যশোদা স্মরণ করছেন। ইয়ানি ইয়ানি হ গীতানি তৎ বাল চরিতানি চ, সেই সমস্ত বাল চরিত্র গীত, বাংলায় একটা আছে গীতি নাট্য, মানে সমস্ত লীলাকে পদাবলী, পদের দ্বারা সেটাকে বর্ণন করছেন। তো গানের মাধ্যমে ছন্দবদ্ধ সঙ্গীতের দ্বারা মা যশোদা সেটাকে কীর্তন করছেন। কোন সময় কীর্তন করছেন? যখন দধি মন্থন করছেন। ইয়ানি ইয়ানি হগিতানি তদ বাল চরিতানি চ দধি নির্মন্থন কালে স্মরন্তি তান্নে আগায়ত। সেই ভগবানের লীলাকে তিনি স্মরণ করছেন আর সেটাকে মুগ্ধে বলছেন। কি কি করছেন? একসাথে 3টা কাজ, ভগবানের জন্য দধি মন্থন করছেন, মনে মনে ভগবানের কথা চিন্তা করছেন, আর মুখ দিয়ে সেটাকে কীর্তন করছেন। এই জন্য ব্রহ্মাজি বলেছেন, জ্ঞান প্রয়াস মুদাপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনু বাং মনোবীর ইয় প্রায়শ অজিত জিত অপিস্ত স্ত্রীলক্ষ্যম। যিনি তনু বাং মনোবীর, তনু মানে শরীর, বাং মানে বাক্য, মন, মনোবীর মন, কায় মন বাক্যে শরীর, জিহ্বা এবং মনের দ্বারা যে ভগবানকে কেউ যদি চিন্তা করে, ভগবানকে আরাধন করেন, অজিত ভগবান, অজিত তাকে জয় করেন, অপিষ্ট স্ত্রীলোকম, এই ত্রিলোকে থেকেও তিনি ভগবানকে জয় লাভ করতে পারেন যদি কেউ কায় মন বাক্যের দ্বারা ভগবানকে ডাকেন, সেবা করেন। তো কি করতে হবে? হাত দিয়ে ভগবানের সেবা করতে হবে, মন দিয়ে ভগবানের কথা চিন্তা করতে হবে, আর মুখে ভগবানের কথা কীর্তন করতে হবে। এই জন্য ভগবান ভগবদ গীতায় বলছেন, মন্মনা ভগবদ ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু, মন দ্বারা আমার কথা চিন্তা করো, আমার কথা ভাবনা করো, ভগবান বলেছেন। তো ভগবান যখন এরকম সুন্দর গীত করতে, যশোদা মা ভগবানের কথা চিন্তা করতে করতে গীত করছেন, সেই সময় ভগবান ঘুমিয়েছিলেন। মা যশোদা যখন দধি মন্থন করছিলেন খুব সকালবেলা, আমাদের যখন মঙ্গল আরতি হয়েছে মোটামুটি 5টা অন্ধকার আছে, এখনো সূর্যের আলো আসেনি, কিন্তু ভগবান ঘুমিয়ে আছেন। এই সময় মা যশোদা দধি মন্থন করছেন। যদি কেউ এরকম ভাবে কায় মন বাক্যের দ্বারা ভগবানকে ডাকে তো ভগবান ঘুমিয়ে থাকলেও জেগে যাবেন। তো এ কথা বর্ণনা করার আগে ছিল সুখদেব গোস্বামী, মা যশোদার কথা বর্ণন করছেন। মা যশোদা কিরকম ছিলেন, তার যে এই কৃষ্ণের প্রতি এই সেবা কর্ম করার জন্য তার যে কি গতি প্রকৃতি হয়েছিল সে কথা বর্ণন করছেন। কেন তিনি বর্ণন করছেন, কেননা শাস্ত্রে এটা বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণে, একদিন পার্বতী দেবী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করেছেন, হে প্রভু সর্বশ্রেষ্ঠ আরাধনা কি? তো তখন মহাদেব পার্বতীকে বললেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। যত প্রকার আরাধনায় পৃথিবীতে আছে তার মধ্যে ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের আরাধনা করাই হলো সর্বশ্রেষ্ঠ। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয়নাম সমর্জনম। তার থেকেও যে শ্রেষ্ঠ আরাধনা সেটা হলো তার যে ভক্ত, ভগবানের যে ভক্ত, তদীয় ভগবানের ভক্তদের আরাধনা করা। কেননা আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে একটা মাধ্যম দিয়ে যেতে হবে। আমরা জানতে পারছি যে আমাদের যদি ক্ষুধা লাগে তাহলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো শিথিল হয়ে যায়, যদি আমাদের হাত দুর্বল হয়ে যায় তাহলে কি করতে হবে, খেতে দিতে হবে। কোথায় খেতে দিতে হবে, হাতকে, কোথায়, মুখকে। পেটে গেলে সমস্ত শরীরে শক্তিটা ছড়িয়ে পড়বে। যদি আমরা গাছের জল দিতে চাই কোথায় দেবো, গাছের পাতায়, গাছের গোড়ায়, তাই না? তো গাছের গোড়ায় জল দিলে সেই জল সমস্ত গাছে ছড়িয়ে পড়বে। আচ্ছা, এবার গাছের গোড়ায় যে জল দেবো, গাছের শিকড় দিলে শিকড়ের মাধ্যমে তো গাছ জলটা নিতে পারে, তাহলে গাছটাকে মাটি থেকে তুলে ফেলে শিকড়ে জল ঢালে আবার নিচে লাগিয়ে দেবো কি? আমরা কোথায় জল ঢালি, গাছের গোড়ায়, মানে গাছের গোড়ায় যে মাটি আছে সেখানে জল ঢালি। ঠিক সেরকম ভাবে ভগবানকে সরাসরি আমরা প্রাপ্ত করতে পারি না, তো আমাদের কি কি করতে হয়, একটা মাধ্যম দ্বারা ভগবানকে প্রাপ্ত করতে হয়। যেরকম ভাবে গাছে সরাসরি জল দেওয়া যায় না, মাটির মাধ্যমে গাছকে জল দেওয়া হয়, ঠিক সেরকম ভগবানের আরাধনা করতে গেলে ভগবানের ভক্তদের দ্বারা আরাধনা করতে হয়। কেননা তাদের সাথে ভগবানের সরাসরি সম্পর্ক আছে। এই জন্য সুখদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের বর্ণন করার আগে তার যে ভক্ত মা যশোদার বর্ণন কিছু করে নিচ্ছেন। প্রতিদিন আমরা ভগবানের আরাধনা করি, ভগবানের আরাধনা করার আগে গুরু পূজা, শ্রীল প্রভুপাদের গুরু পূজা করা হয়। কেননা আমরা ভগবানের কাছে পৌঁছতে চাই, কিভাবে পৌঁছবো, শ্রীল প্রভুপাদের মাধ্যম দিয়ে আমরা ভগবানের কাছে পৌঁছাই। এই জন্য প্রথমে গুরুদেবের আরাধনা করা হয়, গুরুদেবের বন্দন করা হয়, তারপরে ভগবানের বন্দন করা হয়। কেননা তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চনম, তার থেকেও শ্রেষ্ঠ, ভগবানের আরাধনা থেকেও শ্রেষ্ঠ ভগবানের ভক্তদের আরাধনা। কেননা সেই আরাধনার মাধ্যম দিয়েই আমরা শুধুমাত্র ভগবানের কাছে পৌঁছতে পারি। তো এখানে বলছেন, সৌমম বাস পৃথুকটি তাতে বিভ্রতি সূত্র নদ্যম। তো মা যশোদা একটু মোটা ছিলেন, একবার পাতলা ছিপছিপে না, একটু মোটা ছিলেন। সৌমম বাস, তো সৌমম মানে রেশমি বস্ত্র, রেশমি বস্ত্র মা যশোদা পড়েছিলেন। সৌমম বাস পৃথুকটি তাতে, তিনি যে মোটা ছিলেন তার স্থূল কোটি দেশে তিনি একটা রেশমি কাপড় পরেছিলেন, লেহেঙ্গা, ব্রজবাসীরা লেহেঙ্গা পরেন। তো সেই লেহেঙ্গাটা পৃথু কোটি তটে সৌমম বাস, সৌমম শব্দের অর্থ শুদ্ধ, মানে পূজোর সময় সাধারণত বাংলায় মায়েদেরকে একটু মানে ঘিয়ে কালারের এক ধরনের সিল্কের শাড়ি পরতে দেখা যায়, অনেকটা সেরকম, কিন্তু এটা শুদ্ধ রেশমি বস্ত্র। রেশমি বস্ত্র কোনোদিন অপবিত্র হয় না, যে ঠিক যেভাবে গঙ্গা জল কোনোদিন অপবিত্র হয় না, তুলসী কোনোদিন অপবিত্র হয় না, কুশ ঘাস কোনোদিন অপবিত্র হয় না, ঠিক সেরকম ভাবে এই রেশমি বস্ত্র যতক্ষণ না পর্যন্ত অপবিত্র বস্তুর সংস্পর্শে সরাসরি না আসছে ততক্ষণ পর্যন্ত অপবিত্র হয় না। তো মা যশোদা কিভাবে ভগবানের সেবা করেছিলেন, যে ভগবানের সেবা করার জন্য আমাদের যে কি পরিপাটিটির প্রয়োজন সেটা দেখাচ্ছেন। যে বন্ধময় সাবধান মতে আমাদেরকে অত্যন্ত সাবধানের সঙ্গে ভগবানের বন্দনা করা উচিত। তো এই জন্যে মা যশোদা শুদ্ধ বস্ত্র পরেছেন। আজকালকার মেয়েরা তো জিন্স আর টপ পরে ঘুরে বেড়ায়, কিন্তু মা যশোদা লেহেঙ্গা পরেছেন, শাড়ি সৌম বাস পৃথুকটিতে সূত্রনাদ্যম, সেটাকে সুন্দর ফিতা দ্বারা কোমরে কষে বেঁধেছেন। কেন বেঁধেছেন? যাতে করে তার সেবা করার জন্য কোনো অসুবিধা নেই। আমরা বলি না একবারে কোমর বেঁধে কাজে লেগে যাও, ঠিক সেরকম মা যশোদা কোমর বেঁধে আজ দধি মন্থন করার জন্য লেগে গেছেন। আর এই যে দধি মন্থন করছেন, এই যে দুধ, এটাও বড় অদ্ভুত ধরনের দুধ ছিল। 900,000 গাভীর মধ্যে মাত্র 108 গরু ছিল, সেই গরুগুলোর দুধ দিয়ে পদ্ম ফুলের গন্ধ বেরোত। এই গরুগুলোকে বলা হতো পদ্মগন্ধা গাভী। তো এই 108 গরুর দুধ থেকে মা যশোদা নিজে দুধ দুয়েছেন, সেগুলো থেকে দধি বানিয়েছেন, আর নিজের হাতে সেই দধিকে মন্থন করে মাখন তৈরি করছেন, কেননা কৃষ্ণকে দেবেন। তাহলে একজন ভক্তের যে মনের ভাবনা কিরকম হওয়া উচিত? আমরা ভগবানের জন্য কোনো কিছু রান্না করি, এই রান্নার প্রক্রিয়া কখন শুরু হয়? যখন মনে চিন্তা হয় যে না আজকে বাজারে খুব সুন্দর সুন্দর শাক সবজি এগুলো এসেছে, সেটাকে সুন্দর করে কিনে কেটে ধুয়ে রন্ধন করে তারপরে ভগবানকে অর্পণ করা হয়। এই যে চিন্তা শক্তি ভগবানকে অর্পণ করা হবে, তখন থেকে ভগবানের সেবা শুরু হয়ে যায়। তো ঠিক সেভাবে মা যশোদার মনে ভাবনা, আর তিনি সমস্ত কিছু নিজের হাতে তৈরি করছেন। অনেক দাস দাসী আছে, তাদেরকেও দিতে পারতেন, কিন্তু সেটি তিনি করলেন না, নিজের হাতে। কেননা তার মনে ভাবনা যে এই দাসীদের মনে মায়ের যে স্নেহ সেটা কি করে হতে পারে, এই জন্য তিনি নিজে আজকে করছেন। পুত্র স্নেহ স্নুত কুচযুগম জাত কম্পচ শুভ্রু। তো সুখদেব গোস্বামী মা যশোদার বর্ণনা করছেন, তার ভ্রু অত্যন্ত সুন্দর, বিনা প্লাক করেই সুন্দর, কোনো আইলাইনার কোনো কিছু লাগানোর দরকার নেই, নো ল্যাকমি নো হিমালয়, খুব সুন্দর এমনিতেই সুখ ভ্রু, ভ্রু অত্যন্ত সুন্দর। আর পুত্র স্নেহ স্নুত সন্তানের প্রেমে, বাৎসল্য প্রেমে মা যশোদার স্তন থেকে দুগ্ধ দুধ এমনি নিঃসরিত হচ্ছেন। আর জাত কম্প, কম্পিত হচ্ছেন তার শরীর, তার সমস্ত শরীর কম্পিত হচ্ছে, স্তন থেকে দুগ্ধ স্বাভাবিকভাবে খরিত হচ্ছেন। কেন না? চিন্ময় জগতে সমস্ত কিছু চিন্ময়, তাদের সমস্ত কিছুর মধ্যে চেতনা বর্তমান। আমাদের এই জগতে এই মাইক্রোফোনের মধ্যে কোনো চেতনা নেই, এই চেয়ারের মধ্যে কোনো চেতনা নেই, এই ট্যাবলেটে কোনো চেতনা নেই, কিন্তু চিত জগতের সমস্ত কিছু চেতন পদার্থ, তাদের সমস্ত কিছুর মধ্যে চেতনা আছে। তো মা যশোদার স্তন দুগ্ধ এটা চিন্তা করছেন যে মা যশোদা আজকে নিজের হাতে দুধ দুয়ে সেটা থেকে দধি থেকে মাখন তৈরি করছেন, তাহলে কৃষ্ণ তো আর আমাকে গ্রহণ করবে না। তাহলে জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে আজকে তারা দুধ হয়ে মা যশোদার স্তনে বিরাজ করছেন। যদি কৃষ্ণের অধরামৃত না পায় তাহলে তাদের জীবনটা অসম্পূর্ণ হয়ে গেল। তো এই জন্যে দুধ স্বাভাবিকভাবে স্তন থেকে খরিত হচ্ছে, বলে না আমাদের এই প্রাণ ধারণ করে হলো কার্য নেই, আমরা মরে যাই, এই জন্য স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছে, কম্পিত হচ্ছে। যখন ভগবান ভগবান ভক্ত ভগবানের সেবা করেন তখন রোমাঞ্চ কম্প অশ্রু, আমরা প্রতিদিন মঙ্গল আরতির সময় গাই, রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, রোমাঞ্চ কম্প, কম্পিত হচ্ছেন। যখন কোন ভক্ত ভগবানের সেবা করেন তখন তার মধ্যে অষ্ট সাত্ত্বিক বিকার দেখা দেয়, তার একটা বিকার মা যশোদার মধ্যে দেখা দিচ্ছে। রজ্জাকর্ষ, যে দধি মন্থন করার যে দণ্ডটাকে সেটাকে মা যশোদা এরকম করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। আর তখন কি হচ্ছে, তখন তার কানের কুণ্ডল আর হাতের চুড়ি এগুলো হিলছে। তো এই চুরি আর কুণ্ডল কি তাদের মনের ভাবনা হচ্ছে, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় লিখছেন যে যখন মা যশোদা দধি মন্থন করছেন তখন এদের মনে ভাবনা হচ্ছে এই হাত আজ ভগবানের সেবা করছে, আমাদের কি অদ্ভুত পরম সৌভাগ্য যে আজকে এই হাতে আমরা আসতে পেরেছি। তো এরা আনন্দে যেন নৃত্য করছে, ছন্দে তালে তালে সেই হাতের চুড়িগুলো বাজছে, আর কানের কুণ্ডল মা যশোদার দেওয়া গাওয়া যে ভগবানের গুণ খান, ভগবানের যে গুণকৃতি সেই সমস্ত কিছু শুনে আনন্দে যেন নৃত্য করছে, হেলে দুলে যখন এরকম ভাবে হাত হিলাচ্ছেন, দধি মন্থন করছেন আর কানের দুলগুলো এরকম ভাবে নাচছেন। কেন না, আজকে তাদের জীবনের চরম সার্থকতা, সেই ভক্তের কানে ভগবানের গুণ কীর্তন শুনতে শুনতে আজকে আমরা নৃত্য করছি। তো কি হচ্ছে, তার মুখমণ্ডল থেকে ঘাম যে বিন্দু ঝরে ঝরে পড়ছে, আর মাথার যে মালতি ফুল কবরী, কবরী মানে কি খোপা, খোপা খোপায় কবরী ফুল ছিল, সেই কবরী ফুল সেখান থেকে খুলে খুলে পড়ছে। তো একজন আচার্য লিখছেন কেন এই খুলে খুলে পড়ছেন, তো এই কবরী ফুল চিন্তা করছেন আজকে মা যশোদা ভগবানের জন্য সেবা করছেন, তো আমাদের স্থান ওনার মাথায়, ওনার চরণে, এই জন্য সেই মালতি ফুলগুলো ধীরে ধীরে খসে খসে পড়ছেন আর মা যশোদার চরণে পড়ে তাদের জীবনকে সার্থক করছেন, যে আমাদের মা যশোদার মাথায় থাকার আমাদের সৌভাগ্য নেই, আমাদের স্থান মা যশোদার চরণে, এই জন্য ওখান থেকে খসে খসে পড়ছে আর মা যশোদার চরণে গিয়ে তাকে প্রণাম জানাচ্ছে। যে ভক্ত ভগবানের সেবা করেন তিনি সমস্ত জগতে প্রণম্য, সবাই তার আরাধনা করেন, এই ফুলগুলো তার প্রমাণ। সময় সংক্ষেপ, এই দামোদর লীলা অনেক, আমার মনে আছে আমি দামোদর লীলাকে পুরো দামোদর লীলা শেষ করতে 40 ঘন্টা সময় লাগিয়েছিলাম আর আমাকে 1 ঘন্টা সময় দিয়েছে, কোথায় থেকে শেষ করব। তো ভেবে পাচ্ছি না কোনটাকে কাট, মানে কাট কেটে ছেটে কতটুকু বলবো, এই জন্য একটু বিভ্রান্তই বলতে পারেন। এভাবে মা যশোদা যখন ভগবানের সেবা করছেন তাদের খোপার ফুলগুলো খুলে খুলে পড়ছে, তো সেই সময় ভগবান কি করেছেন, তম স্তন্য কাম আশ্চাদ্য জননীম হরি গৃহীত্বা দধি মন্থানম নিষেধ প্রীতিম আবাহন। তো ভগবানের সেবা যখন করছিলেন সেই সময় কি হলো, সেই সময় ভগবান আর ঘুমিয়ে থাকতে পারলেন না, কেননা কায় মন বাক্যের দ্বারা কোনো ভক্ত যখন ভগবানকে ডাকেন ভগবান সেখানে আর থাকতে পারেন না, ভগবান জেগে গেলেন। তো জেগে গিয়ে ভগবান তার মায়ের কোলে উঠে দধি মানে দুগ্ধ পান করলেন, তো মাকে বললেন এখন আর দধি মন্থন করতে হবে না, আমি উঠে পড়েছি, তোমার জীবনের যে সাধনা সেটা আজ সফল হয়ে গেছে। এরপরে কি হলো, এরপরে মা যশোদা দেখলেন, মা যশোদা চুলাতে কিছু দুধ রেখেছিলেন, পদ্মগন্ধা গায়ের দুধ ভগবানের সেবার জন্য সেখানে রেখে দিয়েছিলেন, সেই দুধগুলো উপচে পড়ছিল, উতলে পড়ছিল, তখন ভগবানকে সাইডে রেখে দিয়ে সে দুধকে বাঁচাতে গেলেন। তো এখান থেকে আমরা এটা জানতে পারছি যে ভগবান থেকে যে ভগবানের সেবা সেটি বড়। তো আমাদের সম্মুখে যদি ভগবান এসে দাঁড়ায় আর পাশে যদি ভগবানের সেবা থাকে তাহলে আমরা কোনটিকে করব, ভগবানের সেবা, ভগবান থেকে ভগবানের সেবা বড়। আমাদেরকে ভগবান কৃষ্ণকে চাই না, আমাদেরকে কৃষ্ণ প্রেম চাই, কৃষ্ণ প্রেম, শ্রীল প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ সেবায় কৃষ্ণ প্রেম। তো আমাদের আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটি হচ্ছে কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত করা। তো এভাবে মা যশোদা কৃষ্ণকে সাইডে রেখে দিয়ে এক পাশে রেখে দিয়ে দুধ বাঁচাতে গেলেন, তো তখন ভগবানের অত্যন্ত ক্রোধ হয়ে গেল শ্রীকৃষ্ণের, আমাকে রেখে দিয়ে মা যশোদা দুধ বাঁচাতে গেছে, তো কি করলেন, একটা পাথর টুকরো নিয়ে যেখানে দধি মন্থন করছিলেন যেই হাঁড়িটার মধ্যে, মাটির হাঁড়িতে মেরে দিয়েছেন। আর কৃষ্ণের নিশানা কোনোদিনও ভুল হয় না, এক ঢিলেই পাখি খতম, মটকা ফেটে গেছে। আর সে দুধ মাখন গুলো মানে দধি সেখান থেকে গড়ে গড়ে পড়ছে, আর কৃষ্ণ ওখান থেকে চম্পট। আর গিয়ে অন্য একটা ঘরে শিখে দিকে মাখন বের করে বান্দরদেরকে খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন। তো বান্দরদেরকে কেন খাওয়াচ্ছেন না, ভগবান যখন রামচন্দ্র রাম অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন সীতা দেবীকে উদ্ধার করার জন্য বানরের সহায়তা নিতে হয়েছিল ভগবানকে। তো তখন তখন ভগবান বনবাসী ছিলেন, তার কাছে তো কোনো কিছু ছিল না। তো ভগবান বলেছেন যে ঠিক আছে, এবার তো আমার কাছে কোনো কিছু নেই, আগের জন্মে যখন আসবো তখন তোমাদেরকে খাইয়ে পরিয়ে সন্তুষ্ট করে দেবো। তো এখন ভগবান বলছে আরে আমার তো ঋণ আছে, তো এদের কাছে আমি ঋণী হয়ে আছি বান্দরগুলোর কাছে, তো ওদের ঋণ তো শোধ করতে হবে। তো এই জন্য ভগবান বলছেন সময় তো বের করতে হবে। তো এই জন্য হাড়িকে ফাটিয়ে দিয়ে অন্য একটা ঘরে গিয়ে বান্দরকে ডেকে দুধ মাখন এইসব খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন, পুরনো মাখন বাসি মাখন যেটা ছিল সেটাকে খাচ্ছেন। কেন না, দেখো আমি কতটা ক্ষুধার্ত, তুমি আমাকে রেখে দিয়ে দুধ বাঁচাতে গেছো, আমার এত ক্ষুধে লেগেছে যে আমি বাসি মাখন খাচ্ছি, ভগবানের এই অভিপ্রায়। আর মাঝদশা থেকে দেখাতে গেছে আমি বাসি মাখন খেয়ে অসুস্থ হয়ে মথুরার হাসপাতালে আমাকে ভর্তি করবে, তখন বুঝতে পারবে ছেলে কি বস্তু। এখন তো বুঝতে পারছে না, কোলে আছে বলে এখন বুঝতে পারছে না, হাসপাতালে গিয়ে যখন ভর্তি অসুস্থ থাকবো তখন ছেলে ছেলে করে কাঁদবে, তখন বুঝতে পারবে ছেলে কি বস্তু। এরকম ভগবানের অদ্ভুত ভাবনা হচ্ছে। তারপরে মা যশোদা কৃষ্ণকে শিক্ষা দেওয়ার জন্য যে কৃষ্ণ এরকম চপলতাটা ঠিক নয়, পিতামাতার কর্তব্য সন্তানদেরকে শাসন করা, তাদেরকে শোধরানো, তাদেরকে সত্য পথে নিয়ে আসা। তো মা যশোদা মাতৃজ্ঞানে মাতৃভাবনায় সন্তানকে সংশোধন করার জন্য হাতে একটা লাঠি নিয়ে কৃষ্ণের পেছনে ছুটছেন ধরার জন্য। যতই ছুটছেন কৃষ্ণকে আর ধরা যাচ্ছে না, শেষে ভগবানকে তিনি ধরে ফেলেছেন। এবার ধরে ফেলে লাঠি দিয়ে মারতে গেছেন, তখন বলছে কৃষ্ণ এত সুন্দর, কৃষ্ণের শরীর এত কোমল, একে মারবো না, মেরে ফেলে কাজ নেই, তো একে বেঁধে রাখা যাক, একটু শাস্তি দেওয়া দরকার। তো শাস্তি কি করে দেবেন, বেঁধে রাখবেন যে উদুখলের উপরে ভগবান কৃষ্ণ চড়ে বান্দরদেরকে মাখন খাওয়াচ্ছিলেন, তখন বলছে এই উদুখল চুরি করতে সাহায্য করে যাওয়াতে এই দুটোকে একসাথে শাস্তি দেওয়া দরকার। তো সেই উদুখলের সাথে বাঁধবেন, তো একটা একটা করে দড়ি লাগাচ্ছেন, দড়ি লাগাচ্ছেন আর দুই আঙ্গুল করে কম হয়ে যাচ্ছে, আর একটা দড়ি লাগাচ্ছেন ওই দুই আঙ্গুল কম, যতই দড়ি লাগায় তত করে দুই আঙ্গুল কম হয়ে যাচ্ছে। ঘরে 900,000 গরুর দড়ি ছিল, সবগুলোকে লাগিয়েছেন তারপরে দুই আঙ্গুল কম। তো আচার্যরা লিখছেন এই যে দুই আঙ্গুল কম, এই দুই আঙ্গুলের কারণটা হলো যে একখানা আঙ্গুল নির্দেশ করে যে আমাদের যে ভগবানকে পাওয়ার যে প্রয়াস, তার চরম সীমা যতক্ষণ না পর্যন্ত আমরা পৌঁছচ্ছি ততক্ষণ ভগবানকে পাওয়া যাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যতই প্রচেষ্টা করি না কেন, যতক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা না হবে ততক্ষণ ভগবান ধরা দেবেন না। তো যখন আমরা ভগবানকে ধরার জন্য চেষ্টা করছি, মা যশোদা ভগবানকে ধরার জন্য চেষ্টা করছেন, এবং যখন কৃষ্ণ দেখলেন মা যশোদা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, ঘেমে একেবারে ভিজে গেছেন, তখন বলছেন না অনেক হয়ে গেছে এবার ধরা দেওয়া যাক। তো ভগবান নিজে স্বয়ং ধরা দিলেন। তো এভাবে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে রজ্জুবদ্ধ করে বেঁধে রেখেছিলেন। এই জন্য এই বিশেষ ভগবানের রূপের নাম হলো দামোদর। আরো অনেক বিস্তৃত বর্ণনা আছে, সময় যেহেতু সংক্ষেপ, এরপরে দামোদর অষ্টকম হবে এবং প্রসাদ। ইস্কনের দুখানা মন্ত্র বড় প্রসিদ্ধ। প্রথম মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়, বলার সঙ্গে সঙ্গে সব চোখ বন্ধ হয়ে যায়। দ্বিতীয় মহামন্ত্র হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে, শুনতেই সব জেগে যায়, কেননা কিছু একটা বিশেষ অপেক্ষা করছে। তো কীর্তনের পরে মহাপ্রসাদ সবার জন্য অপেক্ষা করছে। আমি আর বেশি সময় না নিয়ে এখানেই কথার বিরাম দিচ্ছি, এবং আপনাদের সমস্ত ভক্তদেরকে আবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রার্থনা করি যাতে আপনারা এভাবে ভগবানের সেবা করে আপনাদের জীবনকে সার্থক করবেন, যাতে করে যেভাবে মা যশোদা কৃষ্ণকে প্রাপ্ত হয়েছিলেন আপনারাও সেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
জয় পার্থ প্রেমদাস প্রভু কি, শ্রীল প্রভুপাদ কি।